শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়ালাহমুল খিনজীরি ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউকুযাতু ওয়াল مُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 17 ফেব্রুয়ারি, 4 ফাল্গুন এবং ফার্সি 28 বাহমান। রেডিও তেহরানের শান্তি অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোন আলাপ এবং পাহাড় ধসের দুর্ঘটনা থেকে রক্ষায় বাংলাদেশের রাঙ্গামাটিতে সড়ক রক্ষা প্রকল্প নির্মাণ সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে ধারাবাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম। পত্রপত্রিকার বাধার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে নতুন ধারাবাহিক আলোচনা ভার্চুয়াল জগৎ ও বাস্তবতা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েল লেবাননের বেসামরিক নাগরিকদের যে রক্ত ঝরিয়েছে তার মূল্য তেল আবিবকে রক্তের মাধ্যমে শোধ করতে হবে, হিজবুল্লাহ মহাসচিবের হুঁশিয়ারি। দখলদার ইসরায়েলি সেনারা গাজা উপত্যকা ত্যাগ না করা পর্যন্ত আলাক্সা তুফান অভিযান চলবে বলে প্রত্যয় জানালেন হামাসের সামরিক শাখার মুখপাত্র। বাংলাদেশে বিএনপির হাত ধরেই উগ্রবাদের জন্ম হয়েছে বলে আওয়ামী লীগের মন্তব্য। বাজারে লাগামহীন সিন্ডিকেটের জন্য আওয়ামী লীগকে দায়ী করল বিএনপি। এবং ভারতে 2029 সালে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করার অঙ্গীকার করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরায়েল বেসামরিক নাগরিকদের যে রক্ত ঝরিয়েছে তার মূল্য তেল আবিবকে রক্তের মাধ্যমে পরিশোধ করতে হবে। তিনি আরও বলেন, এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন জানানো থেকে হিজবুল্লাহকে বিরত রাখা যাবে না। সাইয়েদ নাসরুল্লাহ শুক্রবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। দক্ষিণ লেবাননের নাবাতিয়া শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলার দুদিন পর এই ভাষণ দিলেন হিজবুল্লাহ প্রধান। নাসরুল্লাহ ওই দুই হামলাকে পরিকল্পিত গণহত্যা উল্লেখ করে বলেন, বেসামরিক নাগরিকদের হত্যা করার দিক দিয়ে ইসরায়েল সীমা ছাড়িয়ে গেছে। তিনি বলেন, নারী ও শিশুদেরকে হত্যার মূল্য ইহুদিবাদী শত্রুকে রক্তের মাধ্যমে পরিশোধ করতে হবে। রক্তের মূল্য হবে রক্ত, কোনো সামরিক স্থাপনায় হামলা চালিয়ে এই মূল্য আদায় হবে না। আমি আমার যোদ্ধাদের সেভাবেই নির্দেশ দিয়ে রেখেছি। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের পক্ষ থেকে শুরু করা আলাক্সা তুফান অভিযান গোটা মধ্যপ্রাচ্যের দৃশ্যপট পাল্টে দিয়েছে। এই অভিযান আধুনিক ইতিহাসের সবচেয়ে দীর্ঘ দখলদারিত্ব অবসানের সূচনা করেছে বলেও হামাস মন্তব্য করেছে। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা শুক্রবার রাতে প্রকাশিত এক অডিও বার্তায় এই মন্তব্য করেন। তিনি বলেন, এই লড়াই বন্ধ হবে না, বরং আগ্রাসন ও নিপীড়নের অবসান ঘটাতে লড়াই আরও বেগবান হবে। হামাসের এই সামরিক মুখপাত্র বলেন, আমাদের যোদ্ধারা ইহুদিবাদী শত্রুর ভয়াবহ ক্ষয়ক্ষতি করেছে। আমরা হামলার যেসব দৃশ্য প্রচার করি তা মূল যুদ্ধের অংশবিশেষ মাত্র। আবু উবাইদা বলেন, আমাদের যোদ্ধারা গাজার সকল ফ্রন্টে দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং উপযুক্ত অস্ত্র ব্যবহার করে এসব লড়াই হচ্ছে। ইহুদিবাদী শত্রুরা গাজা উপত্যকা ত্যাগ না করা পর্যন্ত আমাদের এই প্রতিরোধ অব্যাহত থাকবে। গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনাদের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের অভ্যন্তরে সশস্ত্র হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার ইসরায়েলের আশদোদ শহরের কাছে এক গুলিবর্ষণের ঘটনায় তিন ইহুদিবাদী নিহত ও অপর তিনজন আহত হয়েছে। আশদোদের নিকটবর্তী কিরিয়াত মালাখি শহরের একটি বাস স্টপেজে শুক্রবার এক ব্যক্তি গুলিবর্ষণ করলে ওই তিন ইসরায়েলি অভিবাসী নিহত হয়। বাস স্টপেজটি ইসরায়েলি গণহত্যার শিকার গাজা উপত্যকা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত। হামলার পর ছয় ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় নিকটস্থ কামপ্লান হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনজনের মৃত্যু হয় বলে ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ জানিয়েছে। তবে অপর এক খবরে তিনজন নয় বরং দুইজন ইহুদিবাদীর নিহত হওয়ার খবর প্রচারিত হয়েছে। ইসরায়েলি পুলিশ বলেছে একজন সশস্ত্র ইহুদিবাদী ঘটনাস্থলেই হামলাকারী ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে বিএনপির হাত ধরেই উগ্রবাদের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে দেশে দ্রব্যমূল্যের লাগামহীন সিন্ডিকেটের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি নেতারা। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিএনপির হাত ধরেই উগ্রবাদের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে টিকে থাকার আর কোনো রসদ বিএনপির কাছে নেই। আন্দোলনের কোনো ইস্যু না থাকায় দলটির নেতারা নিজেদের আত্মতুষ্টির জন্য নানা রকম কথা বলছেন।
গাড়ির চালকের মতো রাজনীতির চালক হচ্ছে ফকুল সাহেব, এরা বেপরোয়া রাজনীতি চালক, এবং এদের বেপরোয়া রাজনীতি, বেপরোয়া চালক যেমন অ্যাক্সিডেন্ট ঘটায়, এরাও রাজনীতিতে অ্যাক্সিডেন্ট ঘটানোর ইতিহাস তাদের আছে।
এদিকে দেশে দ্রব্যমূল্যের লাগামহীন সিন্ডিকেটের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি নেতারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন,
বিএনপির স্থায়ী কমিটি আমাদের মহাসচিব সহ আমাদের আমির খসরু, আমাদের মির্জা আব্বাস, আমাদের অ্যানি, আমাদের যুব মহাসচিব সহ প্রত্যেক জেলায় জেলায় হাজার হাজার নেতৃবৃন্দকে কারাগারে বন্দী করে তারা এই আনুষ্ঠানিকতা অর্থাৎ নতুন করে ক্ষমতার বস্ত্র দখল করার জন্য তারা এই কাজটি করেছিলেন।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে তফসিলি জনজাতির জনমানুষের উপর অত্যাচারের অভিযোগে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছে জাতীয় তফসিলি কমিশন। ওই ইস্যুতে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে পাল্টা চ্যালেঞ্জ জানানো হয়েছে। জাতীয় তফসিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন। তার অভিযোগ, প্রশাসন দুর্বৃত্তদের সঙ্গে হাত মিলিয়ে সন্দেশখালীতে তফসিলি সম্প্রদায়ের মানুষদের উপর অত্যাচার করেছে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যারা বাংলায় 356 ধারা জারির কথা বলছেন, আমরা এসব বিষয়ে গুরুত্ব দিচ্ছি না। বাংলা শান্ত, এখানে অবাধ গণতন্ত্র রয়েছে, বাংলার মানুষ এসব চান না। বাংলার মানুষ তৃণমূলের পাশে রয়েছেন বলেও মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিকে ভারতে 2029 সালে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে দেশটিকে বিজেপি মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, বিজেপি নিজেকে রামভক্ত বলে দাবি করে, কিন্তু তারা আমাদের হাসপাতালে গরিবদের ওষুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন আমাদের কলকাতা প্রতিনিধি।
দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল আজ কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপিকে টার্গেট করেছেন এবং আসন্ন সাধারণ নির্বাচনে না হলেও পরবর্তী অর্থাৎ 2029 সালে নির্বাচনে ভারতকে বিজেপি মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আজ শনিবার দিল্লি বিধানসভায় আস্থা ভোট প্রসঙ্গে বক্তব্য রাখার সময় তিনি বলেন, বিজেপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আম আদমি পার্টি। আজ যদি বিজেপি কাউকে ভয় পায় তাহলে সেটা হলো আম আদমি পার্টি।
আজ পুরি জিম্মেদারি কে সাথ মে কেনা চাহতা হু, ইসমে কোই অহংকার নাহি হ্যায় কি 2024 কে আন্দর বিজেপি আগর নাহি হারি লোকসভা চুনাব তো 2029 কে আন্দর আম আদমি পার্টি ইস দেশ কো বিজেপি সে মুক্তি দিলায়েগি।
কেজরিওয়াল বলেন, আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলতে চাই যে বিজেপি যদি 2024 সালে লোকসভা নির্বাচনে না হারে তবে 2029 সালে আম আদমি পার্টি ভারতকে বিজেপি থেকে মুক্ত করবে। কেজরিওয়াল বলেন, আস্থা ভোটের প্রয়োজন ছিল কারণ বিজেপি আম আদমি পার্টির বিধায়কদের নিজেদের দলে সামিল করার চেষ্টা করছে। প্রসঙ্গত, গতকাল শুক্রবার আচমকা আস্থা ভোট নেওয়ার কথা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, বিজেপি আম আদমি পার্টির বিধায়কদের একাংশকে কিনে নিয়ে তার সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। 70 আসন সম্বলিত দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 36 বিধায়কের সমর্থন। বিজেপির কাছে রয়েছে মাত্র 8 বিধায়ক। অন্যদিকে ক্ষমতাসীন আম আদমি পার্টির বিধায়ক সংখ্যা 62। এমত অবস্থায় 28 আম আদমি পার্টির বিধায়ককে দলে টানা বিজেপির পক্ষে অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কার মধ্যে মার্কিন সরকার তেল আবিবকে তাড়াহুড়ো করে অস্ত্র দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। গতকাল জানিয়েছে কয়েক কোটি ডলার মূল্যের অস্ত্র দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই আমেরিকা দখলদার বাহিনীকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, আমেরিকা ইসরায়েলকে যেসব অস্ত্র দিতে যাচ্ছে তার মধ্যে MK-82 বোমা এবং KMU-572 জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া এই অস্ত্র চালানে গাইডেড বোমা এবং FMU-139 বোমা থাকছে। এর আগেও আমেরিকা কংগ্রেসকে পাশ কাটিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে দুই দফায় বিপুল পরিমাণ অস্ত্র দিয়েছে। গত 7 অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে তেল আবিবকে পর্যন্ত আমেরিকা 21,000 গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য স্থল আগ্রাসন নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদ আলোচনা করেছেন। শুক্রবার এক টেলিফোন আলাপে দুই মন্ত্রী গাজা এবং রাফার মানবিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, যদি দ্রুতই এই সংকট রাজনৈতিকভাবে সমাধান করা না হয় তাহলে রাফা শহরে ইসরায়েলি গণহত্যা এড়ানো যাবে না। একই সাথে তিনি গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানান। ওআইসির জরুরি বৈঠক ডাকার ব্যাপারে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, গাজায় আগ্রাসন বন্ধের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানকে গুরুত্ব দিচ্ছে না নেতানিয়াহু। ইহুদিবাদী ইসরায়েলের 60 সংস্থা এবং উগ্রবাদী বসতি স্থাপনকারী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে আরব লীগ। পবিত্র আলাক্সা মসজিদ চত্বরে চলমান সহিংসতা এবং পশ্চিম তীর জুড়ে অবৈধ ইহুদি বসতি স্থাপন কার্যক্রম বিস্তারের সাথে জড়িত থাকার অভিযোগে এসব সংগঠন ও সংস্থাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়। গতকাল আরব লীগের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি গাজায় গণহত্যা চালানোর সাথে জড়িত থাকার জন্য ইসরায়েলের 20 ব্যক্তিকে অপরাধী হিসেবে তালিকাভুক্ত করা হয়। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফার্সির অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা গাজা যুদ্ধ সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিবর্তিত পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথাবার্তা বলেছেন। তাদের টেলিফোন আলাপ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো কোনো সদস্যের হুঁশিয়ারি সত্ত্বেও লোহিত সাগরে উত্তেজনা ও যুদ্ধের উস্কানি জোরদার করেছে ইঙ্গো-মার্কিন সরকার। ইঙ্গো-মার্কিন জঙ্গি বিমান বেশ কয়েকবার ইয়েমেনে হামলা চালিয়েছে। ইসরায়েল থেকে আসা বা ইসরায়েলমুখী বাণিজ্য জাহাজগুলোর উপর ইয়েমেনের হৌসি আন্দোলনের অনুগত সেনাদের হামলার জবাবে ইঙ্গো-মার্কিন সরকার বলছে লোহিত সাগরে অবাধে যে কোনো দেশের জাহাজ চলাচলের সুযোগ রাখা জরুরি এবং হৌসিদের হামলার কারণে বিশ্ব বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে হৌসিরা বলছে তাদের হামলার লক্ষ্য কেবল ইসরায়েল ও তার সহযোগী ইঙ্গো-মার্কিন জাহাজ এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলো, এছাড়া অন্য যে কোনো জাহাজ চলাচলে কোনো বাধা দিচ্ছে না ইয়েমেন। গাজার ওপর ইসরায়েলের নির্মম আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছে ইয়েমেনের হৌসিদের নেতৃত্বাধীন সরকার তথা আনসারুল্লাহ আন্দোলন ও এর অনুগত সশস্ত্র বাহিনী। ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর ওপর হামলা চালানোর প্রতিবাদে জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিরুদ্ধে কড়া নিন্দাসূচক বক্তব্য রেখেছে রাশিয়া ও চীন। বিশ্ব সমাজ ও আন্তর্জাতিক সমাজের দুর্বলতার সুযোগ নিয়ে এবং মার্কিন সরকার সহ পশ্চিমা সরকারগুলোর সর্বাত্মক সহায়তা নিয়ে দখলদার ইসরায়েল গাজার বেসামরিক জনগণের উপর গণহত্যা অব্যাহত রেখেছে 4 মাসেরও বেশি সময় ধরে, এবং এতে প্রায় 30,000 ফিলিস্তিনি বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন, যাদের প্রায় 70% হল শিশু ও নারী। এই অবস্থায় বলদর্পী শক্তিগুলোর মোকাবেলায় সরাসরি ফিলিস্তিনিদের পাশে এসে দাঁড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের আনসারুল্লাহ ধর্মীয় ও মানবিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে। অন্যদিকে ইয়েমেনের মোকাবেলায় সন্ত্রাসী ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে ইঙ্গো-মার্কিন সরকার, কিন্তু বারবার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েও উন্নত মানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌ ড্রোনের অধিকারী ইয়েমেনকে লোহিত সাগর, আরব সাগর ও অ্যাডেন অঞ্চলের জলসীমায় বিন্দুমাত্র দুর্বল করতে পারেনি ইঙ্গো-মার্কিন শক্তি। ফলে ইঙ্গো-মার্কিন ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে অব্যাহত রয়েছে ইয়েমেনি হামলা। একই সময় ইরাক ও সিরিয়ার কোনো কোনো প্রতিরোধকামী গোষ্ঠীও সেখানে অবৈধভাবে গড়ে তোলা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে। তাই এটা স্পষ্ট, পশ্চিম এশিয়ায় ইঙ্গো-মার্কিন ও ইসরায়েলি যুদ্ধকামিতার বিস্তার তাদের জন্যই সবচেয়ে বেশি ক্ষতি বয়ে আনবে। ইঙ্গো-মার্কিন ও ইসরায়েলি সেনা হতাহতের ঘটনা বৃদ্ধির পাশাপাশি তাদের অর্থনৈতিক ক্ষয়ক্ষতিও বাড়তেই থাকবে।
প্রতিবেদনটি শুনলেন দৃষ্টিপাতের। এপারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের রাঙ্গামাটিতে সড়ক ধস রোধে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রাঙ্গামাটির সড়কগুলোকে রক্ষায় প্রায় 350 কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে রাঙ্গামাটির সড়ক ও জনপথ বিভাগ। একই সঙ্গে যে কোনো দুর্যোগময় মুহূর্তে যান চলাচল সচল রাখারও ব্যবস্থা নিশ্চিত করছেন তারা। মাছ, বাঁশ, গাছসহ কৃষিজ পণ্য উৎপাদনের অন্যতম প্রধান ক্ষেত্র পার্বত্য রাঙ্গামাটি জেলা। 2017 সালের 13 জুন পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে সবচেয়ে বড় পাহাড় ধসের ঘটনায় রাঙ্গামাটিতে 5 সেনা সদস্য সহ 120 জনের প্রাণহানি হয়। 2018 সালের 12 জুন রাঙ্গামাটির নানিয়ারচরে ফের পাহাড় ধসে আরও 11 জনের প্রাণহানির ঘটনায় সড়ক যোগাযোগ ক্ষেত্রে সারা দেশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এই পার্বত্য রাঙ্গামাটি জেলাটি। এই ঘটনার বাস্তবতায় পাহাড়ের সড়ক যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণের নতুন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, যার অংশ হিসেবে পর্বত বেষ্টিত রাঙ্গামাটির সর্বমোট 167টি স্পট নির্ধারণ করে প্রায় 6,400 মিটার দৈর্ঘ্যের পাইলিং সহ রিটার্নিং ওয়াল নির্মাণ কাজ বাস্তবায়ন করে যাচ্ছে রাঙ্গামাটির সড়ক ও জনপথ বিভাগ। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা বলছেন, এই উন্নয়ন কর্মযজ্ঞ দ্রুততম সময়ে বাস্তবায়িত হয়ে গেলে স্থানীয় বাসিন্দাদের জীবন মানোন্নয়নের ব্যাপক পরিবর্তন আসবে।
দ্রুত যদি সম্পন্ন হয় এলাকার জনগণের বা সাধারণ জনগণের উপকারে আসবে।
রাঙামাটি ছাগড়াছড়ি যে যাতায়াত ব্যবস্থা রয়েছে এটা আরো উন্নত হবে।
রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান জানিয়েছেন, পাহাড়ের বৈচিত্র্যতাকে অক্ষুণ্ণ রেখে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে সড়ক ও জনপদ বিভাগ।
পাহাড়দশ প্রকল্পের আওতায় আমরা প্রায় 6,400 মিটার দৈর্ঘ্যের রিং ওয়াল নির্মাণের কাজ নিয়ে অগ্রসর হই এবং এখন প্রায় কাজটি পুরোপুরি শেষের দিকে এবং আমরা আশা করছি 2024 সালের জুন মাসের মধ্যে কাজটি শেষ।
রাঙামাটি চট্টগ্রাম সহ জেলার ক্ষতিগ্রস্ত 5টি সড়কের মধ্যে রাঙামাটির অভ্যন্তরে রাঙামাটি খাগড়াছড়ি সড়ক, রাঙামাটি বান্দরবান সড়ক, বাঙালহালিয়া রাজস্থলী সড়ক ও বগাছড়িয়া নানিয়ারচর লংদু সড়কে প্রায় 167টি স্পট নির্ধারণ করে সকল সড়কগুলোকে টেকসই হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন তারা। বাদশা রহমান, রেডিও তেহরান।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারও রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাথমিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আজ 17 ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ডলার সংকট তবু গ্যাস আমদানির বড় বড় চুক্তি প্রথম আলো। ইত্তেফাক লিখেছে, অচিরেই বর্বর শাসনের অবসান হবে বললেন রেজভী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুগ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত 15 মানব জমিন, বাজারে গেলে হিসাব মেলে না ডেইলি স্টার বাংলা। ভয়ে মুখ খোলেন না ছাত্রীরা, যৌন হয়রানির চাপা কষ্ট নিয়েই শেষ হয় উচ্চশিক্ষা, যুগান্তর কলকাতা শিরোনাম। কৃষক আন্দোলনের আঁচ পৌঁছল ত্রিপুরাতেও, কৃষকের পর মৃত্যু পুলিশ আধিকারিকেরও, আনন্দবাজার পত্রিকা। আমরা কৃষকদের মোদি গ্যারান্টি দিয়েছি, হরিয়ানার জনসভায় মোদি, সংবাদ প্রতিদিন। দেশ জুড়ে রাস্তা দখল নিলেন কৃষক শ্রমিকরা, গণশক্তি। হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা গান্ধী যোগ দিচ্ছেন না ন্যায় যাত্রাতে আজকাল।
শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে প্রধান শিরোনাম করা হয়েছে। প্রথম আলোর অর্থনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম হচ্ছে, ডলার সংকট তবু গ্যাস আমদানির বড় বড় চুক্তি। বিস্তারিত খবরে লেখা হয়েছে, দেশে মার্কিন ডলারের সংকটের মধ্যেই আরব তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির চুক্তি করছে সরকার। গত বছরের জুন ও নভেম্বরে 3টি চুক্তি হয়েছে, আর একটি চুক্তি শিগগিরই হতে পারে। পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার বলেছেন, গ্যাসের চাহিদা মেটাতে সক্ষমতা বুঝেই আমদানি পরিকল্পনা করা হচ্ছে। তবে যখন ডলার সংকটের কারণে বাড়তি গ্যাস আমদানি করতে না পারায় সরকার দেশে উত্তোলনে জোর দিয়েছে, তখন কেন দীর্ঘমেয়াদী আমদানি চুক্তি করা হচ্ছে এবং চুক্তি অনুযায়ী গ্যাস আনতে ডলার কোথা থেকে আসবে, সেই প্রশ্ন উঠেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘিরে ভয়ঙ্কর মাদক সিন্ডিকেট, ইত্তেফাকের এ প্রতিবেদনে লেখা হয়েছে, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে মাদক ব্যবসার নিরাপদ সিন্ডিকেট গড়ে উঠেছে। অনেক শিক্ষার্থী এই মাদক সেবন ও বেচাকেনা করছেন, এমনকি মেডিকেল শিক্ষার্থীদের একটা অংশ এই মাদক সেবীদের মধ্যে রয়েছে। বর্তমানে মাদকের ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। রাজধানীর অদূরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভয়ঙ্কর মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে। জড়িতদের অধিকাংশই চলে ছাত্রলীগের শেল্টারে। ছাত্র সংগঠনের এক শ্রেণীর নেতারা এই মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছেন। লেখাপড়া করতে এসে সর্বনাশা মাদকের এই ছোবলে পড়ে মেধাবীরা শিক্ষাজীবন থেকে ঝরে পড়ছে। এটা শিক্ষক সহ বিভিন্ন নীতি নির্ধারক মহল ও অভিভাবকদের রীতিমতো ভাবিয়ে তুলেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত 15। মানব জমিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ধাক্কাধাক্কির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। রাতে কয়েক ঘন্টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, পূর্ব ঘটনার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। এ সময় পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 13 জন। আর দ্রব্যমূল্য নিয়ে ডেইলি স্টার বাংলার খবরে লেখা হয়েছে, বাজারে গেলে হিসাব মেলে না। বেলাল হোসেন নামের এক ক্রেতা উদ্বেগের সঙ্গে বলেন, বাসা থেকে এত হিসাব করে আসলাম কিন্তু কিছুই তো মিলছে না, কোনোদিনই সবকিছু নিয়ে যেতে পারি না, টাকাই কুলায় না।
ভয়ে মুখ খোলেন না ছাত্রীরা, যৌন হয়রানির চাপা কষ্ট নিয়েই শেষ হয় উচ্চশিক্ষা। যুগান্তরের এই শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, উদারনৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো নারীদের জন্য ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। এক শ্রেণীর শিক্ষক ও ছাত্রের যৌন নিপীড়নের ফলে এ পরিবেশ তৈরি হয়েছে। নিপীড়করা প্রভাবশালী হয় ভুক্তভোগী নারী শিক্ষক ও ছাত্রীরা তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস করছেন না। দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে গত 5 বছরের যৌন নিপীড়নের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করেছে যুগান্তর। এ সময়ে প্রতিষ্ঠানগুলোতে অন্তত 51টি যৌন হয়রানির অভিযোগ আসে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অধিকাংশ অভিযোগই নিষ্পত্তি করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। এখনও জট কাটেনি দিল্লি সীমানায় কৃষক বিক্ষোভের। এই পরিস্থিতিতে শুক্রবার সংযুক্ত কিষাণ মোর্চা সহ একাধিক কৃষক সংগঠন ভারত বন্ধের ডাক দিয়েছে। আর সেদিনই হরিয়ানায় জনসভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে দিলেন, কৃষকদের স্বার্থে নয়া প্রকল্প আনার পরিকল্পনা করছে কেন্দ্র। সেই সঙ্গে তার ঘোষণা, আপ কি বার 400 পার। এদিন এইমস রেওয়ারির ভিত্তিপ্রস্তর স্থাপন করে বক্তব্য রাখার সময় মোদী আক্রমণ করেন কংগ্রেসকে। কৃষকদের ঋণ দেওয়ার বিষয়ে আগের সরকারের চেয়ে মোদী সরকার অনেক বেশি তৎপর, এই দাবিও করেন মোদী। তার কথায়, আমরা কৃষকদের মোদী গ্যারান্টি দিয়েছি, ব্যাংক ঋণ দেয়নি কিন্তু আমরা কৃষকদের গ্যারান্টি দিয়েছি। পাশাপাশি কৃষকদের জন্য নতুন প্রকল্প আনার ব্যাপারে পরিকল্পনা করছে কেন্দ্র।
কৃষক আন্দোলনের আঁচ পৌঁছল ত্রিপুরাতেও। শম্ভু সীমানায় কৃষকের মৃত্যুর পর মৃত্যু হল পুলিশ আধিকারিকেরও। আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশের পর কৃষক আন্দোলনের আঁচ পৌঁছে গেল ত্রিপুরাতেও। পাঞ্জাব হরিয়ানা শম্ভু সীমান্তে বিক্ষোভরত কৃষকদের উপর কাঁদানে গ্যাস ছোড়ার প্রতিবাদে আন্দোলনে নামল ত্রিপুরার কয়েকটি কৃষক সংগঠন। দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ডাকও দিয়েছেন ত্রিপুরার কৃষক সংগঠনগুলোর একাংশ। উল্লেখ্য, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবারের পর শুক্রবারও শম্ভু সীমানায় কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
হাসপাতালে প্রিয়াঙ্কা, অনুপস্থিত রাহুলের ন্যায় যাত্রায়। সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, লোকসভার আগে উত্তরপ্রদেশে কংগ্রেসের ন্যায় যাত্রা কতখানি সাড়া ফেলে সেদিকে নজর রাজনৈতিক মহলের। অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা গান্ধী, যে কারণে শুক্রবার উত্তরপ্রদেশে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে পারেননি কংগ্রেসের সাধারণ সম্পাদক। যা নিয়ে খোঁচা দিতে ছাড়ল না বিজেপি। গান্ধী পরিবারের সঙ্গে যোগী রাজ্যের রায়বেরেলির দীর্ঘদিনের সম্পর্ক, এবার সেই গান্ধীগড় থেকেই লড়ার কথা প্রিয়াঙ্কার। কিন্তু সে রাজ্যে ন্যায় যাত্রার শুরুতেই প্রিয়াঙ্কা অসুস্থ হয়ে পড়ায় প্রচারে খানিকটা হলেও ধাক্কা খেল হাত শিবির বলেই মনে করা হচ্ছে। আর এই বিষয়টিকে হাতিয়ার করল বিজেপি।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। কারিগরি ত্রুটির কারণে আজকের অমর কিংবদন্তি ওমর খৈয়াম এবং ভার্চুয়াল জগৎ ও বাস্তবতা শীর্ষক ধারাবাহিক আলোচনাটি সম্প্রচার করা যাচ্ছে না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো অধিবেশন শেষ করার আগে আমরা বিশ্ব সংবাদের প্রধান প্রধান শিরোনাম এবং দুটি নতুন খবর জানিয়ে দিচ্ছি। ইসরায়েল লেবাননের বেসামরিক নাগরিকদের যে রক্ত ঝরিয়েছে তার মূল্য তেল আবিবকে রক্তের মাধ্যমে শোধ করতে হবে, হিজবুল্লাহ মহাসচিবের হুঁশিয়ারি। দখলদারী ইসরায়েলি সেনারা গাজা উপত্যকা ত্যাগ না করা পর্যন্ত আল আকসা তুফান অভিযান চলবে বলে প্রত্যয় জানালেন হামাসের সামরিক শাখার মুখপাত্র। বিএনপির হাত ধরে উগ্রবাদের জন্ম হয়েছে বলে বাংলাদেশ আওয়ামী লীগের মন্তব্য। বাজারে লাগামহীন সিন্ডিকেটের জন্য আওয়ামী লীগকে দায়ী করল বিএনপি। ভারতে 2029 সালে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করার অঙ্গীকার করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরকে রক্ষা করার জন্য দক্ষিণ আফ্রিকা জরুরি পদক্ষেপ নেওয়ার যে আহ্বান জানিয়েছে তা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। ইহুদিবাদী ইসরায়েল মারাত্মক ঘনবসতিপূর্ণ রাফার শহরে স্থল অভিযান চালানোর সমস্ত প্রস্তুতি যখন সম্পন্ন করেছে তখন খবর পাওয়া যাচ্ছে দক্ষিণ আফ্রিকা এই অনুরোধ জানালো। আন্তর্জাতিক বিচার আদালত এক বিবৃতিতে বলেছে রাফার শহরের বিপজ্জনক পরিস্থিতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি করে, যা ওই আদালত গত 26 জানুয়ারির আদেশে বলেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং আমাল মুভমেন্ট জানিয়েছে তাদের 6 সদস্য ইহুদিবাদী ইসরায়েলের হামলায় শহীদ হয়েছেন। শুক্রবার আলাদা বিবৃতিতে সংগঠন দুটি তাদের যোদ্ধাদের মৃত্যুর কথা ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়েছে দেশ রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে এসব যোদ্ধা শহীদ হয়েছেন। তো বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.
কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আজ 16 ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার বিষয়ে সরকারের কোনো হাত নেই বললেন আইনমন্ত্রী প্রথম আলো। তবে ইত্তেফাকের শিরোনাম, ডক্টর ইউনূস ইস্যুতে উদ্বিগ্ন জাতিসংঘ। মানবজমিন লিখেছে, ডলার সংকট, ডিসেম্বরে বিদেশে কার্ডে লেনদেনে রেকর্ড। ময়মনসিংহে বাস অটোরিকশা সংঘর্ষে নিহত 7, ডেইলি স্টার বাংলা। ফখরুল সাহেব আবার দিবাস্বপ্নে বিভোর হয়ে পড়েছেন বললেন ওবায়দুল কাদের, যুগান্তর। কলকাতা শিরোনাম, শুভেন্দুর কাজ বাংলায় আগুন লাগানো, অভিযোগ তৃণমূলের আনন্দবাজার পত্রিকা। 210 কোটি টাকা কর ফাঁকি, লোকসভার আগে ফ্রিজ কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট, সংবাদ প্রতিদিন। আর গণশক্তি সম্পর্কে লিখেছে, ভোটের আগে কংগ্রেসের সব অ্যাকাউন্ট বন্ধ করল আয়কর দপ্তর। আজকালের শিরোনাম, জোটে ফের ধাক্কা, জম্মু কাশ্মীরে একা লড়ার সিদ্ধান্ত ফারুক আবদুল্লার। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। ডক্টর ইউনূস ইস্যুতে উদ্বিগ্ন জাতিসংঘ, এটি ইত্তেফাকের শিরোনাম। বিস্তারিত খবরে বলা হয়েছে, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে একটি মহলের আচরণে জাতিসংঘ চরমভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিক। বাংলাদেশে ডক্টর ইউনূসের প্রতি একটি মহলের বিদ্বেষমূলক আচরণে উদ্বেগের বিষয়টি স্পষ্ট করে মুখপাত্র ডুজারিক বলেন, ডক্টর ইউনূস জাতিসংঘের অত্যন্ত মর্যাদা সম্পন্ন ও গুরুত্বপূর্ণ অংশীদার। তার বিরুদ্ধে বাংলাদেশে যা ঘটছে তা চরম উদ্বেগের। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা খুব ভালো করেই অবগত রয়েছি। এদিকে এর আগে মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আলোচনা হয়েছে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ইস্যু নিয়ে। প্রশ্ন করলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, বাংলাদেশের শ্রম আইন ব্যবহার করে ডক্টর ইউনূসকে হয়রানি ও ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমরা লক্ষ্য করেছি শ্রম মামলাটি অস্বাভাবিক দ্রুতগতিতে বিচার কাজ চালানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন আরও মামলার চার্জশিট অনুমোদন করেছে, যা বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার ঝড় তুলেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূস গ্রামীণ টেলিকম সহ 8টি প্রতিষ্ঠান দখল হওয়ার কথা তুলে ধরে বলেন, আমরা ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি, কারণ আমাদের 8টি প্রতিষ্ঠান জবরদখল হয়েছে। তবে প্রথম আলো সহ বিভিন্ন দৈনিকের খবরে এ সম্পর্কে লেখা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলায় সরকারের কোনো হাত নেই, স্বাধীন দুর্নীতি কমিশন তার বিরুদ্ধে মামলা করেছে। ফখরুল সাহেব আবার দিবাস্বপ্নে বিভোর হয়ে পড়েছেন বলেছেন কাদের, যুগান্তরের রাজনীতি বিষয়ক এ শিরোনামের খবরে লেখা হয়েছে। বিজয় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন করবে। বৃহস্পতিবার বিকেলে কারামুক্তির পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মির্জা ফখরুল সাহেব জেল থেকে বের হয়ে আবার দিবাস্বপ্নে বিভোর হয়ে পড়েছেন। তিনি বিএনপির প্রতি পরামর্শ দিয়ে বলেন, পরবর্তী আন্দোলনের কথা না ভেবে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিন। যুগান্তরের অপর এক খবরে লেখা হয়েছে, 2023 সালের বৈশ্বিক গণতান্ত্রিক সূচক প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক দ্য ইকোনমিস্ট সাময়িকীর ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট। বিশ্বের 165টি দেশ ছাড়াও 2টি অঞ্চলের গণতান্ত্রিক পরিস্থিতি পর্যালোচনা করে বুধবার এই সূচক প্রকাশ করেছে ইআইইউ, যেখানে আগের বারের চেয়ে 2 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। 5.87 স্কোর নিয়ে 75তম স্থানে রয়েছে বাংলাদেশ। ডলার সংকট, ডিসেম্বরে বিদেশে কার্ডে লেনদেনে রেকর্ড। মানবজমিনের অর্থনীতি বিষয়কে খবরে বলা হয়েছে, দেশের বাইরে বিদেশের মাটিতে ক্রেডিট কার্ডে ডলার খরচ বেড়েছে বাংলাদেশিদের। গত ডিসেম্বরে ক্রেডিট কার্ড গ্রাহকরা বিদেশে গিয়ে 929 কোটি টাকার লেনদেন করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 45.29% বেশি আর গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। সংশ্লিষ্টরা জানান, দেশে নগদ ডলারের সংকট চলছে, ফলে মানুষ বিদেশ ভ্রমণ বা চিকিৎসার জন্য ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়িয়ে দিয়েছেন। আর ব্যাংকাররা জানান, নগদ ডলার সংকটে ভ্রমণকারীরা এখন কার্ড ভিত্তিক ডলার বেছে নেয়ার কারণে কার্ডে লেনদেন বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা সম্পর্কে বলেন, ডলারের সংকটে কেউ ক্যাশ বা নগদ ডলার নিয়ে ভ্রমণে যেতে পারছে না, বাধ্য হয়ে কার্ডে ডলার নিয়ে বিদেশে ভ্রমণে যাচ্ছে। বিদেশ থেকে ডলার আসার চেয়ে যাওয়ার হার বেশি হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। ভারতে কৃষকদের দিল্লি চলো রোড মার্চ স্থগিত। দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কয়েকটি দৈনিকে লেখা হয়েছে, এ সপ্তাহের শুরুতে ভারতের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দেওয়ার আইন, কৃষকদের জন্য পেনশন, শস্য বিমা এবং তাদের বিরুদ্ধে FIR বাতিলের দাবিতে হাজারো কৃষক দিল্লির দিকে রোড মার্চ করার কর্মসূচি হাতে নেন। তবে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে আপাতত এই রোড মার্চ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবারের বৈঠকের পর আগামী রোববার সরকারের মন্ত্রীদের সঙ্গে কৃষকদের ইউনিয়নের আরেক দফা বৈঠক হবে, এ কারণে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে। কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আলোচনাকে সামনে এগিয়ে নিতে আমরা আবারও রোববার সন্ধ্যা 6টায় বসব। আমরা বিশ্বাস করি সবাই মিলে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে পাওয়া সম্ভব। কৃষক আন্দোলনের অন্যতম নেতা জগজিৎ সিং দালেওয়াল জানান, আপাতত কৃষকরা তাদের রোড মার্চ বন্ধ রাখবে। ২১০ কোটি টাকা কর ফাঁকি, লোকসভার আগে ফ্রিজ কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট। সংবাদ প্রতিদিন সহ বেশ কয়েকটি দৈনিকে প্রকাশিত এই খবরে লেখা হয়েছে, লোকসভার আগে ফ্রিজ হয়ে গেল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট। চাঞ্চল্যকর অভিযোগ করলেন দলের কোষাধ্যক্ষ অজয় মাকেন। সেই সঙ্গে যুব কংগ্রেসের যাবতীয় অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে বলে তাঁর দাবি। শুধু ফ্রিজ করাই নয়, দলের ২১০ কোটি টাকার কর বকেয়া রয়েছে বলেও জানিয়েছে আয়কর বিভাগ। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন ম্যাকেন। জানা গেছে, ক্রাউড ফান্ডিং করে যে অর্থ জমা পড়েছিল দলের ব্যাংক অ্যাকাউন্টে সেটা ব্যবহার করা যাচ্ছে না। নির্দিষ্ট কারণ ছাড়াই ফ্রিজ করে দেয়া হয়েছে যুব কংগ্রেসের সমস্ত অ্যাকাউন্টও। লোকসভা নির্বাচনের আগেই কার্যত অচল করে দেয়া হয়েছে কংগ্রেসের সমস্ত আর্থিক কার্যকলাপ। কর্পোরেট চাঁদা 90% বিজেপির দখলে, ইলেকটোরাল বন্ড বিতর্কের মধ্যেই প্রকাশ্যে তথ্য। গণশক্তি, সংবাদ প্রতিদিন সহ কয়েকটি দৈনিকের খবরে বলা হয়েছে, বিরোধীরা বলছেন এডিআরের এই পরিসংখ্যানই প্রমাণ দিচ্ছে 2024 সালের লোকসভা নির্বাচনে লড়াইটি হতে চলেছে অসম। সদ্য শেষ হওয়া 5 রাজ্যের নির্বাচনে বিজেপির বিপুল খরচের বহর দেখে অবাক হয়েছিলেন অনেকেই। এত টাকার উৎস কি? কারাই বা বিজেপিকে অত খরচের জন্য অনুদান দিলেন? এসব প্রশ্ন নিয়ে বেশ হইচই পাকিয়েছিল কংগ্রেস। এবার বিজেপির সেই বিপুল রোজগারের একাংশের উৎস জানা গেল। জানা যাচ্ছে, সদ্য বাতিল হওয়া ইলেকটোরাল বন্ড তো বটেই, সরাসরি কর্পোরেট চাঁদা অর্থাৎ ব্যবসায়িক চাঁদার ক্ষেত্রেও বিরোধীদের থেকে কয়েক যোজন এগিয়ে রয়েছে বিজেপি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։